বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 30 নভেম্বর, 15 অগ্রহায়ণ এবং ফার্সি 9 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে এবং সৌদি আরবের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস-সুদানির তেহরান সফরের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে শব্দ দূষণ কমাতে হাইড্রোলিক হর্নের ব্যবহার নিষিদ্ধের ঘোষণা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি নিরয় রহমানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। সিরিয়া তুরস্ক উত্তেজনা নিরসনে প্রস্তুত ইরান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের প্রতি লাটভিয়ার আহ্বান, নেটোকে ভীত না হওয়ার পরামর্শ। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, ফখরুলের না। এবং গুজরাট দাঙ্গায় 11 ধর্ষকের বিচার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভিকটিম বিলকিস বানো। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগের বিষয়টি তেহরান বুঝতে পারে। দুদেশের মধ্যকার বিদ্যমান মতপার্থক্য দূর করার বিষয়ে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত বলেও জানান তিনি। আমির আবদুল্লাহিয়ান বলেন, তুরস্কের উদ্বেগ দূর করার জন্য সেগুলো যথাযথভাবে শনাক্ত করা দরকার এবং এজন্য দুদেশের মধ্যে নিরাপত্তা আলোচনা অব্যাহত থাকা জরুরি। সামরিক অভিযানের মাধ্যমে এর কোনো সমাধান হবে না। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা উদ্বেগ দূর করার জন্য তুরস্ক স্থলবাহিনীর অভিযান চালাবে বলে যে ঘোষণা দিয়েছে তা কোনোভাবেই বিদ্যমান সমস্যার সমাধানে সাহায্য করবে না, বরং ক্ষতি ডেকে আনবে এবং পরিস্থিতি জটিলতর হবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলুর সঙ্গে গতকাল সন্ধ্যায় টেলিফোন আলাপে এসব কথা বলেন আমির আবদুল্লাহিয়ান। টেলিফোন আলাপে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সিরিয়া পরিস্থিতিতে তাঁর দেশের অবস্থান তুলে ধরেন এবং দুদেশের মধ্যকার সংকট নিরসনের ক্ষেত্রে ইরানের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দুদেশের মধ্যে অবশ্যই পরামর্শ অব্যাহত থাকতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, কাতার বিশ্বকাপ ফুটবল 2022 ইহুদিবাদী ইসরায়েলের প্রতি বিশ্ব জনমতের ঘৃণা আর ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের মেলায় পরিণত হয়েছে।
নাসের কানিয়ানি আজ এক টুইটার বার্তায় আরও লিখেছেন, কোনো কোনো আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যে চুক্তি করা হয়েছে তা কোনো কাজে আসেনি। ওই সব চুক্তি ইহুদিবাদীদের উপর থেকে আরব জাতির ঘৃণা দূর করতে পারেনি। ইরানের এই কূটনীতিক আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল বিভিন্ন জাতির কাছে চরম ঘৃণা ও বিদ্বেষের পাত্র। বিভিন্ন আরব দেশের ফুটবল দর্শক কাতারে ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যমের সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি। খেলার অবকাশে তারা বরং ফিলিস্তিনের প্রতি সমর্থন ঘোষণা করেছে। ইসরায়েলি সাংবাদিকরা তাদের মুখোমুখি হলে তারা বলেছে, ইসরায়েল নামে কোনো দেশের অস্তিত্ব নেই, তারা যে দেশের ভূখণ্ড দখল করেছে সে দেশের নাম ফিলিস্তিন। কাতার, তিউনিসিয়া, লেবানন এমনকি সৌদি দর্শকরাও ইসরায়েলি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দাসে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর ডাকে ধর্মঘট পালিত হচ্ছে। ইসরায়েলি বর্বরতায় গতকাল ৬ ফিলিস্তিনি শহীদ হওয়ার পর সেখানে ধর্মঘটের ডাক দেওয়া হয়। প্রতিরোধ সংগঠন আরিন আল আসওয়াদ এক বিবৃতিতে পশ্চিম তীর ও বাইতুল মুকাদ্দাসের সব ফিলিস্তিনিকে ধর্মঘটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে সংগঠনটি আরও বলেছে, বুধবার হচ্ছে ক্ষোভ প্রকাশের দিবস, মনে রাখবেন শহীদদের রক্ত বৃথা যাবে না এবং আমরা ফিলিস্তিনি জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা নিশ্চিতভাবে বাস্তবায়ন করা হবে। এর আগে ইসলামী জিহাদ আন্দোলনের আল কুস ব্রিগেড জানিয়েছে, আজ ভোরে পশ্চিম তীরের উত্তরের জেনিন শহরের জাবা উপশহরে ইসরায়েলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। ফিলিস্তিনি সংগ্রামীরা ইসরায়েলি বাহিনীর একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিংকেভিক্স রাশিয়ার উপর হামলা চালানোর জন্য ইউক্রেনের প্রতি আহ্বান জানিয়েছেন। এজন্য তিনি নেটো সামরিক জোটকে ভয় না পেয়ে ইউক্রেনকে হামলার অনুমতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর সরবরাহ করা অত্যাধুনিক অস্ত্র দিয়ে ইউক্রেন রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালাতে পারে। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে নেটো জোটের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের অবকাশে তিনি এই সাক্ষাৎকার দেন। রিংকেভিক্স বলেন, রাশিয়া যে সমস্ত জায়গা থেকে ইউক্রেনের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, ইউক্রেনের সামরিক বাহিনীর উচিত সেই সব জায়গায় হামলা চালানো। তিনি বলেন, আমাদের উচিত রাশিয়া যেসব স্থাপনা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র অথবা বিমান হামলা চালাচ্ছে সেগুলোর উপর হামলা চালানোর জন্য ইউক্রেনকে পশ্চিমা অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া। ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত পশ্চিমা দেশগুলো বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে কিয়েভকে। এর বিরুদ্ধে রাশিয়া বারবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এসব অস্ত্র সংঘাত নিরসনে কোনো ভূমিকা রাখবে না, বরং তা দীর্ঘায়িত করবে। চীনের পরমাণু কর্মসূচিতে একরকমের ভীত হয়ে পড়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন সেনা সদর দপ্তর বলেছে, চীন তার পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা দ্রুত গতিতে বাড়াচ্ছে এবং ২০৩৫ সাল নাগাদ দেশটির পরমাণু অস্ত্রের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় চার গুণ হবে। তখন আমেরিকার চেয়ে চীনের পরমাণু অস্ত্রের সংখ্যার ব্যবধান অনেক কমে যাবে। পেন্টাগন বলেছে, আগামী এক দশকে চীন তার পরমাণু অস্ত্র আধুনিকীকরণ, বৈচিত্র্যকরণ এবং বিস্তৃতকরণ প্রক্রিয়ায় অনেক এগিয়ে যাবে। চীনের সামরিক শক্তি সম্পর্কে পেন্টাগনের তৈরি করা বার্ষিক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। রিপোর্ট বলছে, এক দশক আগে চীন যতটা বিস্তৃত পরিসরে এবং আধুনিক প্রযুক্তি নিয়ে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার চেয়ে অনেক বেশি উন্নত এবং অগ্রগামী প্রযুক্তি নিয়ে এখন কাজ করছে। বেইজিংয়ের হাতে বর্তমানে ৪০০ পরমাণু ওয়ারহেড রয়েছে বলে পেন্টাগন জানিয়েছে। এর আগে এই সংখ্যা ৩৫০ বলে জানিয়েছিল। পেন্টাগন বলছে, চীন বর্তমানে যে গতিতে পরমাণু অস্ত্র তৈরি করছে তাতে ১০ বছর পরে গিয়ে তার ভাণ্ডারে আরও ১,০০০ পরমাণু ওয়ারহেড যুক্ত হবে এবং ২০৩৫ সাল নাগাদ মোট পরমাণু অস্ত্রের সংখ্যা ১,৫০০ দাঁড়াবে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টে ২৫ মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতির পরেও বিএনপি তাদের কার্যালয়ের সামনে রাস্তার উপরে সমাবেশ করতে চায়। এর পেছনে বিএনপির নিশ্চয়ই হীন উদ্দেশ্য রয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ এই মন্তব্য করেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতির পরেও বিএনপি তাদের কার্যালয়ের সামনে রাস্তার উপরে কেন সমাবেশ করতে চাইছে, নিশ্চয় এর পেছনে কোনো হীন উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি দেশ বিরোধী বলেই তারা স্বাধীনতার ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সোহরাওয়ার্দী উদ্যানে যেতে চায় না। বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরের সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এখানে তাদের কোন বদ উদ্দেশ্য আছে, কোন মতলবে তারা এটা চায়? পার্টি অফিসকে ঘিরে আবারও আগুন আবারও লাঠি, বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না।
এদিকে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সমাবেশের নামে বিএনপি সারা দেশ থেকে আগুন সন্ত্রাসীদের এনে জড়ো করতে চায়, তবে পরিস্থিতি খারাপ করতে চাইলে জনগণের জানমাল রক্ষার্থে সরকারও সমস্ত জবাব দেবে। সচিবালয়ে নিজ দপ্তরে তিনি এসব কথা বলেন। এদিকে দুপুরে রাজধানী ঢাকার রাজারবাগে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে বিএনপি ভুল করবে।
আপনারা শান্তিপূর্ণভাবে আপনাদের পার্টির যে সমস্ত কার্যক্রম মানে করতে চান আপনারা অবশ্যই করবেন, এটা আপনাদের রাজনৈতিক অধিকার, কিন্তু আপনারা কোনো ক্রমেই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন না।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকার সমাবেশ নয়াপল্টনেই হবে, এ নিয়ে সংঘাতের পথে না যেতে এবং উস্কানি না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় সমাবেশে ফখরুল সরকারকে উদ্দেশ্য করে বলেন, সংঘাতের পথে যাবেন না, উস্কানি দেবেন না, দয়া করে সিদ্ধান্ত বদল করে নয়াপল্টনে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশের ব্যবস্থা করুন, শান্তিপূর্ণ উপায়ে আমরা সমাবেশ করতে চাই, নয়াপল্টনেই আমরা সমাবেশ করব, আপনারা আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। ভারতের গুজরাটে 2002 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণকারী 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভিকটিম বিলকিস বানো। আজ তার পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের গুজরাটে 2002 সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় গণধর্ষণকারী 11 জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন বিলকিস বানো। আজ বুধবার বিলকিস বানোর পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। 2002 সালে গুজরাট দাঙ্গার সময় 5 মাসের অন্তঃসত্ত্বায় 21 বছর বয়সী বিলকিস বানোকে গণধর্ষণ করেছিল 11 জন দুর্বৃত্ত। বিলকিসের 3 বছরের শিশুকন্যা সহ তার পরিবারের 7 জনকে তার চোখের সামনে নির্মমভাবে খুন করা হয়। গত 15 আগস্ট ওই 11 জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। বিলকিসের ধর্ষকরা ছাড়া পেলে জেলের বাইরে তাদের ফুলমালা দিয়ে বরণ করাও হয়। ওই 11 জনের সাজা মৌকুব করার সপক্ষে শীর্ষ আদালতে হিন্দুত্ববাদী গুজরাট সরকারের পক্ষ থেকে সাফাই দেওয়া হয়েছিল, তারা কারাগারে ভালো আচরণ করত। সুপ্রিম কোর্টে গুজরাট সরকারের পক্ষে হলফনামা দিয়ে বলা হয়, দোষী সাব্যস্ত হওয়া 11 জন 14 বছর জেল খেটেছে, তাছাড়া কারাগারের মধ্যে তারা ভালো ব্যবহার করত, তাই তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদালতে জানানো হয়। ক্ষতিগ্রস্ত বিলকিসের পক্ষ থেকে আজ বুধবার আদালতে প্রথম আবেদনে 11 জন আসামির মুক্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং অবিলম্বে তাদের সবাইকে কারাগারে পাঠানোর দাবি জানানো হয়েছে। দ্বিতীয় আবেদন হল সুপ্রিম কোর্টের মে মাসের আদেশের উপর রিভিউ পিটিশন। আবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত যেখানে বলা হয়েছিল যে গুজরাট সরকার দোষীদের মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে। গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক একদিন আগে আজ বুধবার সুপ্রিম কোর্টে বিলকিসের পক্ষ থেকে ওই আবেদন দায়ের করা হল। 182 আসন সমন্বিত গুজরাটে আগামী 1 ও 5 ডিসেম্বর 2 পর্বে ভোট গ্রহণ করা হবে। ফল ঘোষণা হবে 8 ডিসেম্বর। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। আফগানিস্তানের সমানগান প্রদেশের একটি মাদ্রাসায় বোমা বিস্ফোরণে অন্তত 23 জন নিহত ও 30 জন আহত হয়েছে। হতাহতদের বেশিরভাগই ছাত্র, তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আজ জোহরের নামাজের সময় আইবাক শহরের আল জিহাদ মাদ্রাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। কেউ কেউ বলছেন এটি ছিল আত্মঘাতী হামলা, তবে এখন পর্যন্ত আফগান কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এর আগে এ ধরনের একাধিক হামলা চালিয়েছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। এই সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার নিয়ন্ত্রণে তালেবান সরকার চেষ্টা চালালেও সাফল্যের মাত্রা কম। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্জে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্জে। শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহ আস সুদানি গতকাল দুদিনের সফরে তেহরানে এসে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করার পর তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গেও দেখা করেছেন। প্রধানমন্ত্রী মোহাম্মদ আস সুদানির তেহরান সফরের গুরুত্ব তাৎপর্য নিয়ে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন সহকর্মী রেজওয়ান হুসাইন।
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস সুদানি গতকাল দুদিনের সফরে তেহরানে এসে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে দেখা করার পর তিনি ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির সঙ্গেও দেখা করেছেন। ইরাকের প্রধানমন্ত্রী হওয়ার পর এটি শিয়া আস সুদানির তৃতীয় বিদেশ সফর। তার প্রথম সফর ছিল জর্দানে এবং দ্বিতীয় সফর ছিল কুয়েতে। বলা হচ্ছে যে শিয়া আস সুদানি খুব শিগগিরই সৌদি আরব ও তুরস্কে যাবেন। ইরাকি প্রধানমন্ত্রীর এসব বিদেশ সফর প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মতপার্থক্য ও বিরোধ নিরসনে তার আন্তরিক চেষ্টার বিষয়টি ফুটে উঠেছে। প্রকৃতপক্ষে ইরাকি প্রধানমন্ত্রীর তেহরান সফরের অন্যতম লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্কের ব্যাপক সম্প্রসারণ ঘটানো। ইরান ও ইরাকের মধ্যে এখন বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $12 বিলিয়ন, আর ইরাকের ১৩তম সরকারের পরিকল্পনা হচ্ছে বাণিজ্যের এই পরিমাণ বাড়িয়ে $20 বিলিয়নে উন্নীত করা। শিয়া আস সুদানির তেহরানে বর্তমান সফর ইরাকের কুর্দিস্তান অঞ্চলে চলমান পরিস্থিতির দিক থেকেও গুরুত্বপূর্ণ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র মাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী কোমলে ডেমোক্রেট পেজাক এসব গোষ্ঠীর সন্ত্রাসীরা কুর্দিস্তান অঞ্চলের ভৌগোলিক সুযোগ নিয়ে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ইরানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। শিয়া আস সুদানির ইরান সফরের সময় তেহরানের একটি প্রধান দাবি হল কুর্দিস্তান অঞ্চলের উপর ইরাকের পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা এবং ইরানে যে কোনো সন্ত্রাসী বাহিনীর অনুপ্রবেশ বন্ধ করা। ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান আলোচনা এগিয়ে নেওয়াও সুদানির তেহরান সফরের অন্যতম লক্ষ্য। মনে হচ্ছে যে শিয়া আর সুদানির সফরের সময় এ বিষয়টি আবারও ইরানের কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। পরিশেষে বলা যায় যে ইরান সমর্থিত ইরাকের নতুন সরকারের আমলে দুই দেশের মধ্যে সম্পর্ক অতীতের তুলনায় আরও বৃদ্ধি পাবে। এ প্রসঙ্গে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আস সুদানি সাইয়েদ ইব্রাহিম রাইসির সাথে এক বৈঠকে তার তেহরান সফরের সন্তোষ প্রকাশ করে বলেছেন, ইরাকের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে ইরানের একটি সুবিধাজনক এবং চমৎকার অবস্থান রয়েছে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিবাচক ও সন্তোষজনকভাবে দিন দিন এগিয়ে যাচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা UNEP 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শব্দ দূষণের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা আর চতুর্থ অবস্থানে বাংলাদেশেরই বিভাগীয় শহর রাজশাহী। এমন পরিস্থিতিতে ঢাকায় হাইড্রোলিক খন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা নিলয় রহমান।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচির 2022 সালের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে শব্দ দূষণের শহর বাংলাদেশের রাজধানী ঢাকা, আর চতুর্থ অবস্থানে বাংলাদেশেরই বিভাগীয় শহর রাজশাহী। দুটি শহরেই শব্দের তীব্রতা 100 ডেসিবেলের চেয়ে বেশি। প্রতিবেদনের তথ্য বলছে ঢাকায় শব্দের সর্বোচ্চ তীব্রতা 119 ডেসিবল এবং রাজশাহীতে এর মাত্রা 103 ডেসিবল পাওয়া গেছে। বিপরীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার 1999 সালের গাইডলাইন বলছে আবাসিক এলাকার জন্য শব্দের গ্রহণযোগ্য সর্বোচ্চ মাত্রা 55 ডেসিবল, বাণিজ্যিক এলাকার জন্য 70 ডেসিবল। 2018 সালের সবশেষ হালনাগাদ গাইডলাইনে আবাসিক এলাকায় এই মাত্রা সর্বোচ্চ 53 ডেসিবলের মধ্যে সীমিত রাখার সুপারিশ করা হয়েছিল। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই তীব্র মাত্রার শব্দ দূষণ মানুষের শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। এমন পরিস্থিতিতে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পরিবেশ ও বন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়েছেন শব্দ দূষণ বন্ধে আগামী জানুয়ারির মধ্যে ঢাকায় যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধ করা হবে, আর এ কাজে সবার সহযোগিতা কামনা করেন পরিবেশ মন্ত্রী।
আশা করি আমরা আজকেও একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ডিসেম্বরের মধ্যে জানুয়ারির মধ্যে আমরা যাতে হাইড্রোলিক হর্ন টোটালি এই যে শুনতেছি আপনারা হাইড্রোলিক হর্ন পাচ্ছি সেটা আমরা বন্ধ করতে পরিকল্পনা নিয়েছি।
এ বিষয়ে পরিবেশ বাঁচাও আন্দোলন পাওয়ার চেয়ারম্যান আবু নাসের খান রেডিও তেহরানকে বলেন নিঃসন্দেহে এটা সরকারের ভালো একটি উদ্যোগ, কিন্তু এ উদ্যোগ শুধু ঘোষণা পর্যায়ে না থেকে মাঠ পর্যায়ে এর বাস্তবায়ন জরুরি, তবেই সুফল পাবে দেশের মানুষ। শুধু পরিবহনের উচ্চমাত্রার হর্ন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ এবং বিআরটিএকে যানবাহনের নিয়মিত তদারকি নিশ্চিত করতে হবে, নইলে আবারও কদিন বাদেই মুখ থুবড়ে পড়বে সরকারের এ উদ্যোগ। ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষের শ্রবণ ইন্দ্রিয় সহ মানসিক স্বাস্থ্য।
তবে এটা বন্ধ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে বিদেশ থেকে আমদানি করা হয় না সাধারণত, কিন্তু এক্সট্রা ভাবে লাগানো হয়। তো এই যেগুলা এখানে আমদানি এবং যে এখানে প্রস্তুত করা এই দুইটাই কিন্তু একটু নিষিদ্ধ করতে হবে। আমরা আশা করব এবার যেন আর ভবিষ্যতে এই যে আবার হবে এটা বারবার এই পিছায় আসা না আসা এটা আগায় যায়।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই ভালো আছেন। স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। কয়েক পর্বে নতুন একটি বিষয়, ভিটামিন ডি এর স্বল্পতায় যেসব রোগ ব্যাধি হয় সে সম্পর্কে এবং করণীয় নিয়ে কথা বলবো। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা BSMMU এর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম। বিশেষজ্ঞ এই চিকিৎসক টেক্সিলা আমেরিকান ইউনিভার্সিটি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক। তো সাক্ষাৎকারে যাওয়ার আগে ভিটামিন ডি সম্পর্কে দুটো কথা বলে রাখি। মানুষের শরীরের প্রয়োজনীয় পুষ্টিকর উপাদানের মধ্যে অন্যতম হল ভিটামিন ডি। ভিটামিন ডি অস্থি ও দাঁতের কাঠামো গঠন করে, অন্ত্রে ক্যালসিয়ামের শোষণ বাড়ায়, রক্ত প্রবাহে ক্যালসিয়াম ও ফসফরাসের মাত্রা নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি মানবদেহের জন্য অত্যন্ত জরুরি। এর অভাবে নানা ধরনের রোগ হতে পারে এবং তা কখনো কখনো ঝুঁকিপূর্ণ হতে পারে। তো চলুন ভিটামিন ডি ঘাটতি সম্পর্কিত দ্বিতীয় পর্বের আলোচনায় যাওয়া যাক। অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ডাক্তার শাহজাদা সেলিম, প্রথম পর্বের শেষ প্রশ্ন ছিল কেন ভিটামিন ডি এর অভাব হয়। আপনি এ সম্পর্কিত আলোচনা শেষ করতে পারেননি সময়ের স্বল্পতার কারণে। তো আপনি আজকের আসরের শুরুতে এ বিষয়ে বলুন।
খাদ্যের ব্যাপার হয়েছে, যেমন আমরা বাংলাদেশে যেভাবে খাদ্যগুলো গ্রহণ করি সেখানে কিন্তু ভিটামিন বি টা পাওয়ার সম্ভাবনা খুব কম, কারণ এটি চর্বিতে দ্রবীভূত এবং যে মাছগুলো সামুদ্রিক মাছ প্রধানত সেখানে কিন্তু ভিটামিন বি পাওয়ার সম্ভাবনা বেশি। যেমন সবচেয়ে বেশি ভিটামিন বি পেতে পারি আমরা স্যালমন ফিশ, টুনা ফিশ এগুলা থেকে, আর বাংলাদেশের মাছগুলোতে কিন্তু আমরা পাই না। তাহলে এরকম অনেক দেশেরই আমরা মাছগুলো পাই, মানে প্রধানত মিঠা পানির মাছগুলোতে কিন্তু ভিটামিন বি পাওয়ার সম্ভাবনা নেই। এখন সূর্য আলোকের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটে, সূর্য আলোক বিশেষ করে উত্তর মেরুর কাছাকাছি ইউরোপের অনেকগুলো দেশে কিন্তু সূর্যালোক এমন ভাবে পড়ে যে বছরের বেশিরভাগ সময় শীতে মানুষের গায়ে লাগে না, তাহলে ওই এলাকাগুলো কিন্তু ভিটামিন ডি তীব্র ঘাটতিতে রয়ে গেছে। আবার খুব বেশি রকমের আলোর তীব্রতা রয়ে গেছে, যেমন ভূমধ্য সাগরের দেশগুলো সেখানেও কিন্তু মানুষ ওই আলো যেতে পারেন না। এখন বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে, বাংলাদেশের সূর্যের আলো অতটা তীব্র নয়, অনেক মানুষই রোদে যান, কিন্তু ভিটামিন ডির ঘাটতি কিন্তু গত কয়েকদিন আগে সরকার যে সারা দেশে গবেষণা করেছেন তাতে 70% মানুষের ভিটামিন ডি ঘাটতি পেয়েছেন। এখানে ঘটনাটি এমন হতে পারে যে আমাদের ত্বকের নিচের চর্বির যে উপাদান থেকে ভিটামিন ডি তৈরি হয় সেখানে সম্ভাবনা থাকতে পারে যে ভিটামিন ডি তৈরি হওয়ার সুযোগ কম, অথবা আমরা গবেষণাটি করতে চাচ্ছি, এখনো কাজ শুরু করতে পারিনি, অর্থ যোগানের চেষ্টা হচ্ছে, সেটি হলো এখানে যে সূর্য আলোক পড়ে তাতে আলট্রা ভায়োলেট রে কতটুকু, এই এলাকায় আবার পরিবেশ দূষণও অনেক বেশি আছে, আলট্রা ভায়োলেট রে কিন্তু তার দ্বারা প্রভাবিত হয় কিনা, আর বছরের কোন সময়টা কোন বেলায় আমরা রোদে গেলে কতটুকু আলট্রা ভায়োলেট রে তৈরি হতে পারে এটিও বাংলাদেশে কোনো গবেষণা হয়নি। তাহলে গবেষণার ফলাফল যাই হোক, ব্যাপক ঘাটতি হয়ে গেছে এবং ঘাটতিতে কিন্তু আমরা খাবার খেয়ে এটা আর মেটাতে পারছি না। সেজন্য পৃথিবীর অনেক দেশ যেটি করেছে, তারা নির্দিষ্ট ধরনের খাবার, বিশেষ করে ঝুঁকিপূর্ণ মানুষ যেগুলো খায়, অতি বয়স্ক মানুষ, খুব কম বয়সী মানুষ, যারা ঘরের মধ্যে কাজ করে, যেমন অনেকে জেলখানা রয়ে গেছে, এরকম কোন প্রাতিষ্ঠানিক কাঠামোতে তাদের থাকতে হচ্ছে, তাদের জন্য খাবার গুলোকে ফর্টিফাইড করে দিয়েছে ভিটামিন ডি দিয়ে, যাতে এখান থেকে পর্যাপ্ত আমরা পেতে পারি।
আচ্ছা অধ্যাপক ডাক্তার সাজেদা সেলিম, আমরা সাধারণভাবে শুনে থাকি ভিটামিন ডি পাওয়ার জন্য দুপুর কিংবা বিকেল নয় সকালের দিকের সূর্যের আলো গায়ে লাগাতে বলা হয়, এটা কেন?
এখানে যে হিসাবটি হলো যে সূর্য যে আলোটা বিকিরণ করছে এই আলোটা যার উপর পড়বে তার সাথে যদি 45 ডিগ্রি কাছাকাছি অ্যাঙ্গেলে কৌণিক দূরত্ব থাকে, তাহলে ওই আলোতে আলট্রাভায়োলেট রে, আমি আর একটু সুনির্দিষ্ট করে বলি, আলট্রাভায়োলেট রে 285 থেকে 315 ন্যানোমিটার ওয়েভ লেন্থ থাকতে হবে আলট্রাভায়োলেট বিটা। এতে ওই আলোটা যখন অ্যারাউন্ড 45 ডিগ্রি কাছাকাছি সূর্যের সাথে ওই স্থানের কৌণিক দূরত্ব হবে তখন পাওয়ার সম্ভাবনা আছে। সেটি হিসাব করলে বেশিরভাগ দেশ যেটি বলেছে সেক্ষেত্রে 10:00 থেকে 3:00 মধ্যে যে আলোটা ওই আলোটাতে আমরা পেতে পারি। তাহলে আমরা যদি শীতের সময় যে খুব সকালবেলা রোদ পোহাতে চাই তাতে পাবো না, বিকালবেলাও খুব মিঠা মিঠা রোদ থাকে তত কিন্তু পাবো না, তাহলে দুপুরের কাছাকাছি সময়টা কিন্তু হলো দুপুরের আগে এবং পরে, এই সময়টা কিন্তু মানুষের পক্ষে রোদে যাওয়ার একটু প্রবলেম, মানে রোদ একটু তীব্র থাকার কারণে শীতকাল
ভিটামিন ডি এর ঘাটতিও করণীয় সম্পর্কে এন্ডোক্রাইনোলজি বিশেষজ্ঞ ডাক্তার শাহজাদা সেলিমের সাক্ষাৎকার শুনছেন। ফিরছি খুব শীঘ্রই, আমাদের সাথেই থাকুন।
রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন।
মিউজিক বিরতির পর আবারও ফিরে এলাম স্বাস্থ্য কথার আলোচনায়। ডাক্তার শাহজাদা সেলিম, আমরা একটা বিষয় দেখে থাকি, যে কোনো নবজাতক বাচ্চাকে হলুদ রঙের আলোর নিচে রাখার পরামর্শ দেয়া হয় অথবা সূর্যের তাপে রাখা হয়, কেন? এটা কি ভিটামিন ডি এর কারণে রাখা হয় নাকি অন্য কিছু?
না, এটা কি ভিটামিন ডির জন্য না, এখানে যে বিলিরুবিনটা জমা হয় শরীরে যার জন্য শরীরটা হলুদ আবহ হয়ে যায়, সেটা কি বের করে দেওয়ার জন্য এই ফটোসিনথেসিস এর প্রয়োজন হয়, সেজন্য হয় সূর্যের আলোতে। এখন কিন্তু সূর্যের আলো বছরের বিভিন্ন সময় বিভিন্ন থাকতে পারে, সেজন্য কিন্তু নবজাতক ওয়ার্ড গুলোতে কিন্তু আর্টিফিশিয়ালি কাজটি করা হয়, সে খুব সহজ সরল এবং খুব কার্যকরী।
অধ্যাপক ডাক্তার শাহজাদ সেলিম, আপনি ভিটামিন ডি কি, কেন ভিটামিন ডি এর ঘাটতি হয় সে সম্পর্কে বললেন খুব সুন্দর করে। এখন প্রশ্ন হচ্ছে, ভিটামিন ডি এর যে অভাব আছে সেটা আমরা কি করে বুঝব? সাধারণ মানুষ আপনাদের কাছে না যাওয়া পর্যন্ত বাইরে থেকে সে কিভাবে বুঝতে পারবে যে তার ভিটামিন ডি এর অভাব রয়েছে?
এটি একটু জটিলতা তৈরি হয়ে যায় আসলে, কারণ ভিটামিন ডি যে কোনো কিছু আমরা যখন খাই তারপরে যখন সেটি কাজ করে কত দ্রুত কাজ করে তার উপরে নির্ভর করে তার অভাবের কত দ্রুত লক্ষণ দেখা দিবে। তো ভিটামিন ডি খুব ধীরে ধীরে কাজ করে, ধীরে ধীরে কাজ করার ফলে যখন ঘাটতি হতে থাকে তখন খুব দ্রুত লক্ষণ দেখা যায় না, লক্ষণগুলো অনেক পরে দেখা যায়। কিন্তু বরং যেটা ঘটে ভিটামিন ডি ঘাটতির জনিত যে সমস্যাটি পরবর্তীতে তৈরি হবে সেটি নিয়েই রোগী হতে গেলেন। যেমন ডায়াবেটিস হওয়ার পরে আমি যখন ভিটামিন ডি নেবে দেখি ভিটামিন ডির অনেক ঘাটতি রয়ে গেছে। আগে যেটা ছিল ভিটামিন ডির অভাব জনিত যে রোগগুলো রিকেটস হতো, অস্টিওমেলাসিয়া হতো, এই রিকেটস কম বয়সে হয়, অস্টিওমেলাসিয়া বেশি বয়সে হয়, মানে প্রাপ্তবয়স্কদের হয়, এই রোগগুলো কিন্তু সংখ্যা খুব কমে গেছে। আমি প্রায় 35-35 বছর যাবত এই চিকিৎসার পাশায় জড়িত, কিন্তু আমি যখন একদম ছাত্র অবস্থায় 2-4টা রোগী দেখেছি যে রিকেটস হতো, কিন্তু তারপরে কিন্তু দেখি।
অধ্যাপক ডাক্তার শাহজাদ সেলিম, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে সৃষ্ট রোগ সম্পর্কিত আলোচনার দ্বিতীয় পর্বে রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
আর শ্রোতা বন্ধুরা, ভিটামিন ডি এর ঘাটতি নিয়ে আগামী সপ্তাহে কথা হবে, সে আসরেও আমাদের সাথে থাকবেন বলে আশা করছি। আর স্বাস্থ্য কথার আসর কেমন লাগছে তা লিখে জানাতে ভুলবেন না। সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে স্বাস্থ্য কথার আসর থেকে এখানেই বিদায় চাইছি।
অনুষ্ঠানে এ পর্যায়ে এখন রয়েছে কথাবার্তা।
কথাবার্তা
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। 30 নভেম্বর ঢাকা ও কলকাতা থেকে একক কোনো খবর শীর্ষ শিরোনাম হিসেবে প্রকাশিত হয়নি। দৈনিকগুলো ভিন্ন ভিন্ন খবরকে শীর্ষ শিরোনাম করেছে। তবে ঢাকার দৈনিকগুলোতে অর্থনীতি সংক্রান্ত খবর ও প্রতিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। আসরের শুরুতেই ঢাকার দৈনিকগুলোর কয়েকটি শিরোনাম তুলে ধরছি। প্রবৃদ্ধি কমে 6.5 হবে দৈনিক বাংলা। মানুষের হাতে টাকা ধরে রাখার প্রবণতা বাড়ছে, ব্যাংকে কমছে উদ্বৃত্ত তারল্য দৈনিক ইত্তেফাক। পাচারের অর্থ ফেরত পেতে তৎপরতা নেই সমকাল। সোহরাওয়ার্দিতে অনুমতি, পল্টনেই অনট বিএনপি, বাড়াবাড়ি করলে ব্যবস্থা বললেন তথ্যমন্ত্রী দৈনিক যুগান্তর। কোভিড টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ দৈনিক কালের কণ্ঠ। এবং কাতারের পোশাক নিয়ে ব্যঙ্গ করে ক্ষমা চাইলেন ধারাভাষ্যকার দৈনিক যাই যাই দিন। শ্রোতা বন্ধুরা, এবারে ভারতের বাংলা দৈনিকগুলোর কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম জানিয়ে দিচ্ছি। ন্যায় বিচারের আশা, 11 জন ধর্ষকের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিলকিস বানু, আনন্দবাজার। দিল্লি মার্কাজ পুরো খুলতে চাবি দিন মাওলানা সাদকে, পুলিশকে নির্দেশ দিল্লি হাইকোর্টের, পূবের কলম। তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, উত্তাল বিধানসভা আজকাল। এবং গণতন্ত্রকে ভাঙছে বিজেপি আরএসএস এর বুলডোজার, বৃন্দাকারাত দৈনিক গণশক্তি। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশ ও ভারতের পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ শিরোনামগুলো শুনলেন, এবারে বিস্তারিত। প্রথমে বাংলাদেশের অর্থনীতি সংক্রান্ত খবরাখবর। প্রবৃদ্ধি কমে 6.5% হবে, এই শিরোনামে দৈনিক বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ধাক্কা লাগতে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে। চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমে 6.5% হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মূল্যায়ন সংস্থা ফিচ সলিউশন। গত অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল 7.2%, যদিও বাংলাদেশ সরকার 7.5% প্রবৃদ্ধি হবে বলে বাজেটে পূর্বাভাস দিয়েছিল। মানুষের হাতে টাকা রাখার প্রবণতা বাড়ছে, ব্যাংকে কমছে উদ্বৃত্ত তারল্য, এই শিরোনামে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদনে লেখা হয়েছে। মানুষের হাতে নগদ টাকা ধরে রাখার প্রবণতা বেড়েছে, ব্যাংকে টাকা রাখার তুলনায় নিজের কাছেই নগদ টাকা রাখছেন অনেকেই, এর ফলে ব্যাংকিং খাতের বাইরে মুদ্রার প্রবাহ বেশি লক্ষ্য করা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে সেপ্টেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের কাছে প্রায় 2,30,500 কোটি টাকা রয়েছে, যা সাম্প্রতিক সময়ে রেকর্ড। পাচারের অর্থ ফেরত পেতে তৎপরতা নেই, এই শিরোনামে দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে। অর্থ পাচার বিষয়ে 2010 সালের মামলা ঝুলে রয়েছে এখনও। শুনানির জন্য বারবার সময় বাড়ানো এবং এক শুনানি থেকে পরের শুনানির মধ্যে অনেক লম্বা সময় দেওয়া হচ্ছে। আবার বিশ্বের বিভিন্ন দেশের কাছে তথ্য চেয়ে আশানুরূপ সাড়া মিলছে না। প্রাথমিক প্রমাণের ভিত্তিতে 2018 সাল থেকে এ পর্যন্ত শুধু দুদক 34 পাচারকারী তথ্য চেয়ে অনুরোধ করে একটিও পায়নি। পাচার হওয়া অর্থ উদ্ধারে প্রয়োজনীয় তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং অন্যান্য সহায়তা বিষয়ে 7টি দেশের সঙ্গে চুক্তির অনুরোধ দীর্ঘদিন ঝুলে রয়েছে। এভাবে পাচার করা অর্থ ফেরত আনার ক্ষেত্রে তৈরি হয়েছে নানা সংকট। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে এসব সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন বলে মনে করছে পাচার করা অর্থ ফেরত সংক্রান্ত কেন্দ্রীয় টাস্কফোর্স। গতকাল কেন্দ্রীয় টাস্কফোর্সের বৈঠকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশকে ভারতের খুব ভালো বন্ধু উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য ভারতের একটি নীতি রয়েছে। এই নীতিতে বাংলাদেশ যে কোনো বিষয়ে সবসময় ভারতের কাছ থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন প্রণয় ভার্মা। এ সময় তিনি এসব কথা বলেন। ঢাকায় 10 ডিসেম্বর বিএনপির গণসমাবেশে স্থান নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়াচ্ছে। দৈনিক যুগান্তর লিখেছে, মঙ্গলবার 26 শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ, কিন্তু নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশ করতে অনড় অবস্থানে বিএনপি। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ঢাকায় বিএনপির নির্বিঘ্নে সমাবেশের সুবিধার্থে সোহরাওয়ার্দী উদ্যানে বরাদ্দ এবং সেখানে অনুষ্ঠেয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ এগিয়ে আনা হয়েছে। তারপরও যদি বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, বাড়াবাড়ি করা হয়, তাহলে সরকার যথোপযুক্ত ব্যবস্থা নেবে। শ্রোতা বন্ধুরা, এবারে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। ন্যায় বিচারের আশা, 11 জন ধর্ষকের মুক্তির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেলেন বিলকিস বানু, এই শিরোনামের খবরে আনন্দবাজার লিখেছে। গণধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিলকিস বানু। গত 15 আগস্ট বিলকিসের 11 জন ধর্ষককে মুক্তি দেওয়া হয়। 2002 সালে গুজরাটের গোধারা পরবর্তী দাঙ্গার সময় 5 মাসের অন্তঃসত্ত্বা বিলকিসকে গণধর্ষণ করেন এই 11 জন। বিলকিসের মেয়ে সহ পরিবারের 7 জনকে চোখের সামনেই খুন করা হয়। বন্ধ নিজামুদ্দিন মার্কাজের চাবি তাবলিগী জামাতের আমির মাওলানা সাদকে দিতে তাদের কোনো আপত্তি নেই বলে দিল্লি হাইকোর্টকে জানিয়েছে দিল্লি পুলিশ। যেহেতু দিল্লির নিজামুদ্দিন তাবলিগী জামাতের সদর দপ্তর মার্কাজ 2020 সালে করোনা প্রাদুর্ভাবের সময় পুলিশ সিল করে মাওলানা সাদের কাছ থেকে চাবি নিয়ে গিয়েছিল, তাই চাবি তাকেই ফেরত দিতে বলেছে আদালত। খবরটি পূবের কলমে ছাপা হয়েছে। তৃণমূল বিধায়কের মন্তব্যের প্রতিবাদ, মঙ্গলবারও বিক্ষোভে উত্তাল বিধানসভা চত্বর। বিক্ষোভে বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করেন গেরুয়া শিবিরের বিধায়করা। ঘটনা ঘটেছে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে। তার মন্তব্যের প্রতিবাদে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনে বিজেপি, তবে তা খারিজ করে দেন বিধানসভার স্পিকার। শ্রোতাবন্ধুরা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার আজকের আসর এখানে গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও আগামী আসরে।
এখন রয়েছে কোরআনের আলো।
কোরআনের আলো। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি কাজী আব্দুর রশিদ।
আপনাদের হয়তো মনে আছে, গত আসরে আমরা সূরা হাদিদের 9 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 10-15 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপন করব। প্রথমেই 10 ও 11 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَا لَكُمْ أَلَّا تُنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلِلَّهِ مِيرَاثُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا يَسْتَوِي مِنْكُمْ مَنْ أَنْفَقَ مِنْ قَبْلِ الْفَتْحِ وَقَاتَلَ أُولَئِكَ أَعْظَمُ دَرَجَةً مِنَ الَّذِينَ أَنْفَقُوا مِنْ بَعْدُ وَقَاتَلُوا وَكُلًّا وَعَدَ اللَّهُ الْحُسْنَى وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضَاعِفَهُ لَهُ وَلَهُ أَجْرٌ كَرِيمٌ
তোমরা কেন আল্লাহর পথে খরচ করো না, অথচ আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহরই। তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে খরচ ও সংগ্রাম করেছে তারা অন্যদের সমান নয়, তারা মর্যাদায় শ্রেষ্ঠ তাদের অপেক্ষা যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও সংগ্রাম করেছে, তবে আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, আর তোমরা যা করো আল্লাহ তা সবিশেষ অবহিত। কে আছে যে আল্লাহকে দেবে উত্তম ঋণ, তাহলে তিনি তা বহুগুণে তার জন্য বৃদ্ধি করবেন এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার।
আগের আসরে আমরা বলেছি আল্লাহর প্রতি ইমানের কিছু শর্ত রয়েছে এবং এসব শর্তের মধ্যে আল্লাহর রাস্তায় দান করা অন্যতম। আজকের এই দুই আয়াতে দুটি বিষয়ের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। প্রথমত, যারা চরম সংকটময় ও বিপদজনক পরিস্থিতিতে নিজেদের জান ও মাল আল্লাহর রাস্তায় খরচ করে এবং ইসলাম ও মুসলিম বাহিনীকে সাহায্য করে, তারা তাদের চেয়ে উত্তম যারা শান্তিময় পরিস্থিতিতে অর্থাৎ মুসলমানদের হাতে ক্ষমতা থাকার সময়ে দান করে ও জিহাদে অংশ নেয়। অভাবী মানুষকে ঋণ দেওয়াও ইসলামের অন্যতম রীতি। ঋণ দিলে সম্পদের বরকত বৃদ্ধি পায়।
এবারে সূরা হাদিদের 12 ও 13 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب
شدين اپنی دیکھ بین مومین نور ناری در کے تادر شامنے و ڈانے تادر نور چھوٹتے تھک بے تادر کے بولا ہوئے آس تو مادر جو نشو شنگ باد জান্নাতের, যার গাছপালার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তোমরা স্থায়ী হবে, এটাই তো মহাসাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা ইমানদারদের বলবে, তোমরা আমাদের জন্য একটু থামো, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি। তাদের বলা হবে, তোমরা তোমাদের পেছনে ফিরে যাও ও পৃথিবীতে নূরের সন্ধান করো। তারপর উভয়ের মাঝামাঝি স্থাপিত হবে একটি প্রাচীর, যাতে একটি দরজা থাকবে, যার ভেতরে থাকবে জান্নাতের রহমত এবং বাইরে থাকবে জাহান্নামের শাস্তি।
এই দুই আয়াতে কিয়ামতের কঠিন দিনে মুমিনদের অবস্থা বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে, কিয়ামতের দিন মুমিন ব্যক্তিদের ঈমান নূর বা আলো আকারে প্রতিভাত হবে। এই নূর মুমিনদের আগে আগে এবং ডান দিকে দিয়ে দ্রুত বেগে ধাবমান হবে এবং মুমিন ব্যক্তিকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু কুফরি ও নিফাক কঠিন অন্ধকারেরই নামান্তর। কিয়ামতের দিন এই দুই দোষ সত্যিকার অর্থে অন্ধকার হয়ে ধরা দেবে। কাজেই পৃথিবীতে যারা মুসলমানদের সহানুভূতি আদায়ের জন্য মুমিন হওয়ার ভান করে, তারা কিয়ামতের দিন ঘোরতর অন্ধকারে পড়ে থাকবে এবং নূরের সন্ধানে ছোটাছুটি করবে।
এবারে সূরা হাদিদের 14 ও 15 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইউনাদুনহুম আলাম নাকুম মাআকুম قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا
মুনাফিকরা মুমিনদেরকে ডেকে জিজ্ঞেস করবে, পৃথিবীতে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা আমাদের জন্য বিপদের প্রতীক্ষা করেছিলে, সত্য দিনের প্রতি সন্দেহ পোষণ করেছিলে এবং অলিক আকাঙ্ক্ষা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছিল। অবশেষে তোমাদের মৃত্যুর ব্যাপারে আল্লাহর হুকুম আসল, আর মহাপ্রতারক শয়তান তোমাদেরকে প্রতারিত করেছিল আল্লাহ সম্পর্কে। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও নয়। জাহান্নামই তোমাদের আবাসস্থল, এটাই তোমাদের যোগ্য। আর কত নিকৃষ্ট এ প্রত্যাবর্তন স্থল!
মুনাফিকরা বলবে, পৃথিবীতে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তাহলে এখন কি হলো যে তোমরা আমাদের থেকে আলাদা হয়ে যাচ্ছ? এর উত্তরে মুমিন ব্যক্তিরা বলবে, হ্যাঁ, আমরা মাঠে ঘাটে বাজারে অলিতে গলিতে সর্বত্র তোমাদের সঙ্গে ছিলাম, কিন্তু বিশ্বাস ও আমলের দিক দিয়ে আমাদের সঙ্গে তোমাদের বিশাল পার্থক্য ছিল। আয়াতের পরবর্তী অংশে জাহান্নামে যাওয়ার 5টি কারণ উল্লেখ করা হয়েছে। বলা হচ্ছে, প্রথমত পার্থিব জীবনে নানা অপকর্মে জড়িয়ে নিফাক ও কুফরের দিকে ধাবিত হওয়া, দ্বিতীয়ত নিজের ধর্মীয় দায়িত্ব পালন না করা এবং ইমানদারদের দুর্বলতা কামনা করা, তৃতীয়ত ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে সারাক্ষণ সংশয় ও সন্দেহ পোষণ করা, চতুর্থত শয়তানের ধোকায় পড়ে পার্থিব জীবনে সীমাহীন আশা আকাঙ্ক্ষা পোষণ করা, এবং পঞ্চমত আল্লাহর সামনে দম্ভ ও অহংকার করা।
তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন। আমাদের সঙ্গতে এর জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل
এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের পক্ষে কাজ করার দায়ে লেবাননের নিরাপত্তা বাহিনী এক ব্যক্তিকে আটক করেছে। ওই ব্যক্তি লেবাননের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ভবনের ছবি তুলে সংস্থার কাছে পাঠাতেন। কাতারের কাছে $100 অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। মূলত মধ্যপ্রাচ্যের দেশটিতে এই বিপুল অর্থের বিনিময়ে ড্রোন সরবরাহ করবে মার্কিন সরকার। সিরিয়া তুরস্ক উত্তেজনা নিরসনে প্রস্তুত ইরান, তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের প্রতি লাটভিয়ার আহ্বান, নেটোকে ভীত না হওয়ার পরামর্শ। সরহদি উদ্যানে সমাবেশ করতে বিএনপির প্রতি ওবায়দুল কাদেরের আহ্বান, ফখরুলের না। এবং গুজরাট দাঙ্গায় 11 দশকের বিচার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ভিকটিম বিলকিস বানো। শ্রোতাবন্ধুরা, এবার আমাদের সাথে সরাসরি যোগাযোগের ঠিকানা জানিয়ে দিচ্ছি। বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান, 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.